আজ 18ই ডিসেম্বর, মাত্র দুদিন আগে আমরা বাংলাদেশের বিজয় দিবস পালন করলাম। আর সেই প্রেক্ষাপটে আজকে আমরা বাংলাদেশ, বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি এবং আরও বিভিন্ন দিক নিয়ে কথা বলব। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে দুজন অতিথি যোগ দিয়েছেন ঢাকা থেকে। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, বাংলাদেশের সুপরিচিত অভিনেতা টিভি এবং মঞ্চে, যার দৃপ্ত পদচারণা কয়েক দশক ধরে, ঐতিহাসিক চরিত্র নুরুলদিনের নাম বললেই যার নাম এসে যায়, তিনি হচ্ছেন আলী জাকের। আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আরও আছেন তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, যিনি 1971 সালের যুদ্ধ প্রত্যক্ষভাবে দেখেননি, সুপরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব। আপনাকেও স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ বিজয় দিবসের শুভেচ্ছা।
প্রথমেই আলী জাকের, আপনার কাছে আসতে চাই। 4.5 দশকের বেশি সময় অতিক্রান্ত, আপনি 1971 সালে অত্যন্ত সক্রিয় ছিলেন মুক্তিযুদ্ধের সময়, এবং তারপর 4.5 দশকের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, আপনি এখনো বাংলাদেশকে দেখছেন। একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল এবং আজকে বাংলাদেশ একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে। প্রথমেই আপনার কাছে 1971 সালটিকে আপনি কিভাবে স্মরণ করেন সেটি শুনতে চাই।
একটু ভিন্ন আমাদের প্রেক্ষাপট, স্মরণ করা সম্ভব হবে যে উপমহাদেশ যেভাবে ব্রিটিশ রাজের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল 1947 সালে, তার থেকে বেশ ভিন্ন ছিল আমাদের স্বাধীনতা। এই কারণে যে ভারতের স্বাধীনতার পেছনে যা পাকিস্তান এবং ভারত হিসেবে আবির্ভূত হয় 1947-এ, একটা সুদীর্ঘ রাজনৈতিক আন্দোলন ছিল, এবং এই রাজনৈতিক আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন নেতা এসছেন এবং তাদের হাত ধরে একটা পরিপক্ক রাজনৈতিক ঐতিহ্যের মতো গড়ে উঠেছিল, যার মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান এবং ভারত তাদের সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করেছিল। আমাদের ক্ষেত্রে এটা ভিন্ন। আমরা শুরুতে পূর্ব পাকিস্তান হিসেবে যাত্রা শুরু করে আবিষ্কার করলাম যে যেই পাকিস্তানের অংশ হিসেবে আমাদের জন্ম, সেখানে আমাদের কোনো সঠিক মূল্যায়ন হয়নি। এইখান থেকেই আমাদের রাজনৈতিক বিরোধিতা পাকিস্তানের সাথে, এবং তারই ফলে আমাদের নতুন প্রজন্ম যারা, যখন আমরা তখন ছিলাম, আমাদের মধ্যে এক ধরনের বিদ্রোহী মনোভাব কাজ করে, এবং সেই মনোভাব থেকে আমাদের একটা যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় এবং সেটাকে আমাদের যেতে হয়, যেভাবে এই উপমহাদেশে কেউ স্বাধীন হয়নি। সুদীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি, অনেক রক্তক্ষরণের মাঝ দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। অতএব আমাদের ইতিহাস এবং আমাদের অভিজ্ঞতা এবং আমাদের শিক্ষা একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীতে এই উপমহাদেশের অন্যান্য দেশের বাসিন্দাদের থেকে। সেইভাবেই আমাদের যাত্রা শুরু 1971-এর 26 মার্চ থেকে 16 ডিসেম্বর যুদ্ধ এবং 16 পরে বিজয়ের মধ্য দিয়ে দেশের যাত্রা। এইভাবেই আমি অভিজ্ঞতাটাকে বর্ণনা করতে চাই।
আপনি যে কথা বলছিলেন যে আলাদাভাবে বাংলাদেশের জন্ম হয়েছে, অন্যভাবে জন্ম হয়েছে, সেখানে আরেকটা কথা আমি ভাবি, সেটি হচ্ছে যে দুটো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তৎকালীন, এর মধ্যে যে ভৌগোলিক ব্যবধান ছিল, দূরত্ব ছিল, ভাষাগত দূরত্ব ছিল, সাংস্কৃতিক দূরত্ব ছিল, অর্থনৈতিক বঞ্চনা ছিল, এগুলো তো ছিলই।
এগুলোই তো আমাদের ভিন্ন করে দিয়েছে, যেটা আমরা 1952-তে ভাষা আন্দোলনের মাধ্যমে প্রথম আমার উপলব্ধিটা এলো হবে যে আমরা একটি ভিন্ন জাতি সব দিক থেকে, মানে সংস্কৃতিগত বললেই, তার মধ্যে খাদ্য, ভাষা, আমাদের এমনকি ধর্মের যে আচার, এইগুলো ভিন্ন পাকিস্তানের, এখন যেটা পাকিস্তান তার থেকে। এই উপলব্ধির থেকেই তো বাংলাদেশের ভিন্ন পথে যাত্রা শুরু।
স্বপ্নীল সজীব, আপনার কাছে আসতে চাই। আপনি 1971 যুদ্ধ প্রত্যক্ষভাবে দেখেননি, আপনার জন্ম তার আরো অনেক পরে। আপনি দেখেননি কিভাবে বাংলাদেশের নদী, নদ, নদী মৃতদেহে ভারী হয়ে উঠেছিল এবং ভেসে গিয়েছে হাজার হাজার লাশ মানুষের, নিরাপরাধ নারী পুরুষ শিশুর লাশ চোখের সামনে দিয়ে ভেসে গেছে। আপনি সেই দৃশ্য প্রত্যক্ষভাবে দেখেননি। আপনি আপনি জন্মে একটা রেডিমেড বাংলাদেশ পেয়েছেন এবং সেই বাংলাদেশের অত্যন্ত ভাগ্যবান তরুণ প্রজন্মের একজন সদস্য আপনি। আপনার কাছে বাংলাদেশ কি অর্থ বহন করে?
প্রথমেই আমি আপনাকে এবং স্যারকে ধন্যবাদ জানাই যে স্যারের এত কাছ থেকে তার গলা শোনার সৌভাগ্য আপনার মাধ্যমেই হচ্ছে। আসলে যেটা বলবো যে জন্মেই এত সুন্দর একটি দেশ দেখেছি, সেখানে পহেলা বৈশাখ থেকে শুরু করে আমাদের সংস্কৃতি গুলো এত সুন্দর ভাবে দেখবার সুযোগ হয়েছে। যখন এই বিশেষ দিনগুলোতে সেই স্মৃতি গুলো আমাদের সামনে আসে ভিডিও চিত্রের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে, তখন গানা শিউরে ওঠে যে আসলেই এই দেশটি এত সুন্দর হয়েছে সেই 71 সালের সংগ্রামের মাধ্যমে। স্যারদের মতো যারা, যে মুক্তিযুদ্ধ যোদ্ধারা আমাদেরকে নিজেদের সর্বস্ব দিয়ে অর্জন করে গেছেন এই স্বাধীনতা, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা এত সুন্দর একটি দেশ দেখতে পাচ্ছি। যখন পৃথিবীর বাইরে যাই তখন ঘুরে ফিরে আমার এই শস্য শ্যামলা বাংলাদেশকেই মনে পড়ে যায়। আমরা এই দেশেই যেন থাকতে পারি, এই দেশকে ভালোবেসেই বেঁচে থাকতে পারি, আঁকড়ে ধরে থাকতে পারি, এই কামনা, এবং এই দেশটি আরো সুন্দর হবে এই কামনাই আমি বাঁচতে চাই।
স্বপ্নীল, একটা কথা জানতে ইচ্ছে করছে, সেটি হচ্ছে যে আমার জন্ম বাংলাদেশে, আপনার জন্ম বাংলাদেশে, তো বাংলাদেশ শব্দটা, শব্দটার মধ্যে একটা অদ্ভুত জাদুকরী একটা 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 ম্যাজিক অনুভব করি যখনই শুনি বাংলাদেশ। শুধু আমি না, আমার মতো আরো লক্ষ কোটি মানুষ বাংলাদেশ শব্দটির মধ্যে অসম্ভব একটা আবেগ অনুভব করে এবং সেই আবেগটা হয়তো আমরা প্রকাশ করতে পারি না কিন্তু অনুভব করি। আপনি এবং আপনার সময়ের যে তরুণ প্রজন্ম, আপনারা কি বাংলাদেশ শব্দটার সেই ম্যাজিক অনুভব করেন?
আমি জানি না আপনি কতটুকু আমার কথা বিশ্বাস করবেন, কিন্তু আমরা যখন আমাদের দেশ, আমাদের ভাষার কোনো কথা আসে আমরা কিন্তু একেবারেই শতভাগ নিজেদেরকে মিলিয়ে দেই সেই 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 ক্ষেত্রে। কারণ যখনই বাইরে যাই বাংলা ভাষার গান গাইতে বলে, বাংলাদেশের কথা বলতে বলে, তখনই নিজেকে অনেক বেশি ভাগ্যবান এবং নিজেকে, নিজের মধ্যে একটি শক্তি অনুভব করি। বাংলাদেশ হয়তোবা ছোট একটি দেশ কিন্তু এই দেশের মধ্যে যে এত মমতা এবং এত ভালোবাসা আছে যেটা হয়তোবা অন্য কোথাও নেই, বা বাংলা ভাষার মধ্যে যে মধুর ব্যাপার আছে সেটা অন্য কোথাও নেই। তো এটা এটা আমরা, আমার মতো আমার অন্যান্য বন্ধুরা বা তরুণ প্রজন্ম অবশ্যই অনুভব করে, সেই কারণেই আমরা বাংলাদেশকে এত ভালোবাসি।
আলী জাকের, আপনি কি বলবেন?
হ্যাঁ, নিশ্চিত ভাবে আমি তো মনে করি যে আজকে তরুণ প্রজন্ম বেশিরভাগ ক্ষেত্রে, একেবারে যে ব্যতিক্রম নেই তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা বাংলাদেশের এই নামটিকে অন্তরে ধারণ করে এবং বাংলাদেশেরই যে আবহমান কাল ধরে যে সংস্কৃতি চলে এসছে, যে আবহ বর্তমান, তাতে অবগাহন করে তারা উজ্জীবিত হয়, এ বিষয়ে কোনো সন্দেহের কোনো কারণ নেই, আমি সন্দেহ করি না আদৌ। এবং সেই কারণেই বারবার অনেক সময় বিপদগামী হতে গিয়েও দেশটি ঘুরে এসেছে নিজস্ব গন্তব্যের দিকে। এতে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে সেই দিকে।
বাংলাদেশ শব্দের যে জাদু, এই জাদুটি কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, এটি তৈরির পেছনে কিন্তু অনেক মানুষের ত্যাগ আছে, অনেক মানুষের কাজ আছে, শ্রম আছে, মেধা আছে, এবং আপনার মতো শিল্পী যারা যারা বছরের পর বছর নাটক, মঞ্চনাটক, টিভি নাটক, সাহিত্য, কবিতা, উপন্যাস, গল্পের ভেতর দিয়ে মানুষের মনে কিন্তু সেই জাদুটি তৈরি করতে পেরেছেন।
এটা বোধহয় একটু বাড়িয়ে বলা হলো। আমি এই কারণে আমি বলি, বাংলাদেশ কথাটি উচ্চারিত হয়েছিল বলেই কিন্তু আমরা আমাদের অভিব্যক্তিটিকে খুঁজে পেয়েছি। বাংলাদেশ উচ্চারিত হয়েছিল বলেই আমরা কিন্তু আমাদের ইতিহাসকে অনুসন্ধান করি। বাংলাদেশ শব্দটি কানে এসেছিল বলেই আমরা বোধ হয় সংস্কৃতির দিক দিয়ে সঠিক পথে পথ চলেছি। এই বাংলাদেশ শব্দটি কিন্তু সবাই মিলে আমরা উচ্চারণ করিনি। লক্ষ্য করা সম্ভব হবে যে হঠাৎ করে একদিন কোনো একটি আলোচনায়, খুব সম্ভবত কোনো একটি সাংবাদিক সম্মেলনে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান পূর্ববঙ্গ না বলে বাংলাদেশ বলতে শুরু করলেন, এবং তিনি কিন্তু কখনোই পূর্ববঙ্গ বলেননি, কখনোই পূর্ব পাকিস্তান বলেননি, যখনই, যদিও তিনি একজন প্রভিনশিয়াল বা প্রাদেশিক নেতা ছিলেন, যখনই আমাদের এই পূর্ববঙ্গের কথা উঠেছে তিনি বাংলাদেশ শব্দটি উচ্চারণ করতেন। সেই থেকে কিন্তু বাংলাদেশ নামের উদ্ভব, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এবং সেখান থেকে আমরা এই কি তার কাছে ঋণ এই নামটি দেওয়ার জন্য। তারপরে সেই নামের জাদু বিভিন্নভাবে যখন আমরা আমাদের সংস্কৃতিগত পার্থক্যকে আবিষ্কার করলাম, তখন এই নামের জাদুটি আমাদের ভেতরে আরো জায়গা দিল। এইটি হচ্ছে গিয়ে সঠিক ইতিহাস।
এই বাংলাদেশ নির্মাণ হওয়ার পেছনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটি ভূমিকা ছিল। এমন একটা সময় ছিল যখন রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ করা হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে।
বস্তুতপক্ষে 1961 সালে তার সপ্তম, তার শততম জন্মবার্ষিকীতে পাকিস্তানিরা আমাদেরকে ভীষণভাবেই, আমরা অত্যাচারিত হয়েছিলাম এবং কোনো মতেই আমাদেরকে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি বিভিন্ন জায়গায়।
স্বপ্নীল, আপনার কাছে একটু রবীন্দ্রনাথের গান, কয়েকটি গানের চরণ শুনতে চাই।
আচ্ছা, এই প্রসঙ্গে আমি ছোট্ট একটি গান গাইব, স্বদেশ পর্যায়ের একটি গান, যেটা তৎকালীন মুক্তিযুদ্ধের সময় ভীষণ ভাবে ব্যবহৃত হয়েছিল, নাই নাই ভয়।
নাই নাই ভয় হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার, নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর, ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়।
সেই গানের থেকেই প্রেরণা নিয়ে অকুত ভয়ে বাংলাদেশের মানুষ এখনও এগিয়ে যাচ্ছে। আলী জাকের, আপনার কাছে জানতে চাই যে আজকের তরুণ প্রজন্মের জন্য আপনি কি পরামর্শ রেখে যেতে চান, তাদের জন্য কি জানা জরুরি?
তাদের জন্য বাঙালির হাজার বছরের সংস্কৃতিটাকে জানা দরকার, এবং তাহলেই কিন্তু তারা সঠিক পথে পথ চলবেন। বাঙালির একটি ঐতিহ্য আছে, একটি ইতিহাস আছে, একটি খুবই শক্তিশালী সংস্কৃতি আছে, এবং তাতেই নিহিত আছে আমাদের মুক্তির কথা। আমাদের মুক্তি কেবল ভৌগোলিক মুক্তি নয়, রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক মুক্তি নয়, সামগ্রিক মুক্তি বলতে আমরা যা বুঝি সেই মুক্তির কথা।
আপনি যেই সময়ে বড় হয়ে উঠেছেন, শৈশব কৈশোর যৌবন, আমি আরেকটি সময়ে বড় হয়ে উঠেছি, স্বপ্নীল আরেকটি সময়ে বড় হয়ে উঠেছে, মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে আপনি যেই সময়ে বাংলাদেশের কথা ভেবেছেন, বাংলাদেশ নিয়ে আবেগ অনুভব করেছেন, আর আজকের তরুণ যে আবেগটি অনুভব করছে, এর ভেতরে কখনো কখনো একটু একটু ফারাক তৈরি হচ্ছে, একটু ব্যবধান তৈরি হচ্ছে। এই ব্যবধানটি যেন কমে আসে, যেভাবে আপনি বাংলাদেশ নিয়ে আবেগ অনুভব করেছেন, আজকের তরুণও যেন তেমনি আবেগ অনুভব করে বা তার চাইতেও বেশি আবেগ অনুভব করে, সেই জন্যে কি প্রয়োজন আলী জাকের?
সেই জন্যে একটি সাংস্কৃতিক আবহের সৃষ্টি করার প্রয়োজন। স্বপ্নিল যার মধ্যে দিয়ে আজকে গানটি গাইল, নাই নাই ভয়, এই বচন, এই গান যে ওর অন্তরে গেঁথে দিয়েছে, আপনি বলার সাথে সাথে এই গানটিও ধরল, আমি চমৎকৃত হলাম। আমার মনে হয় এই যে সংস্কৃতির ধারাটা সে বহন করছে, যেটি আমাদেরও পূর্ববর্তী প্রজন্মের দ্বারা এসেছিল আমাদের মাঝখানে, সেইটি সবচেয়ে বড় আমার মনে হয় অবদান রাখতে পারবে। আমি জানি যে যেহেতু আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছি, সেহেতু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র আসবে, কোনো সময় ধর্মের নামে, কোনো সময় আমাদের নানা রকম ব্যবহারিক বিষয়ে নানাভাবে আমাদের উপরে একটা আক্রমণ শানিত হবে, কিন্তু সেটা সত্ত্বেও যাতে আমরা আমাদের স্থির যে পথ, সেই পথ থেকে বিচ্যুত না হই, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং এই সংস্কৃতি যারা চর্চা করেন তারাই সংস্কৃতিটাকে এমন একটি বলিষ্ঠতা দিয়েছেন যার ফলে আজকে প্রজন্মরা ঠিক সঠিক পথে বাঙালির ঐতিহ্যগত সংস্কৃতি কাঁধে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত যে তারও পরবর্তী প্রজন্মে ওইভাবে সামনের দিকে চলবে। আমাদের যেটুকু করার আছে, আমরা তো এখন বয়োজ্যেষ্ঠ, আমাদের যেটুকু করার আছে, যে কয়দিন আমরা আছি, আমরা সচেষ্ট থাকব যাতে আমাদের এখানে কোনোভাবে বাঙালি বৈরি কোন রকম আবহ আমাদেরকে, আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে।
আমি এই যে আমেরিকাতে বসে আপনাদের সাথে কথা বলছি, এই আমেরিকা স্বাধীন হয়েছে কয়েকশো বছর আগে, এবং সেই স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তারা তো এখন কেউ বেঁচে নেই, কিন্তু বাংলাদেশে কিন্তু যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের অনেকেই এখনও জীবিত, এবং একসময় বাংলাদেশের স্বাধীনতারও 100, 200, 300 বছর হয়ে যাবে। এই আমেরিকাতে বসে দেখছি যে আমেরিকায় দেশপ্রেমের ব্যাপারে মানুষ কোনো কম্প্রোমাইজ করে না, বাংলাদেশেও তেমনটি ঘটবে বলে আশা করা যায়। স্বপ্নিল, আপনি আজকে বাংলাদেশের শিল্পী সমাজে একজন সুপরিচিত ব্যক্তিত্ব, আজকে বাংলাদেশের তরুণ শিল্পীরা গানের ভেতর দিয়ে, নাটকের ভেতর দিয়ে, সাহিত্যের ভেতর দিয়ে বাংলাদেশের চেতনাকে কতটা তুলে ধরতে পারছে বলে আপনি মনে করেন?
দেখুন, আমার মনে হয় যে আমাদের অগ্রজরা তো অনেকটা আমাদেরকে দিয়ে গেছেন দিক নির্দেশনা, আমরা কিন্তু তাদের মতো করেই চেষ্টা করছি, হয়তোবা মাধ্যমটা বদলেছে। আগে আমাদের শুধুমাত্র মঞ্চ বা একটা টেলিভিশনের মাধ্যমেই আমাদের প্রচার মাধ্যম ছিল, কিন্তু এখন কিন্তু আমাদের মাধ্যমগুলো অনেক বেড়ে গেছে ডিজিটালাইজের কারণে। আমরা এখন ফেসবুক, টুইটার, এখানেও কিন্তু আমাদের দেশপ্রেমের ব্যাপারগুলো বা যে কোনো সংঘাত প্রতিঘাত দেশের বিরুদ্ধে আসা কিন্তু সেই প্রতিবাদ এবং সেটা থেকে উত্তরণের পথ খুঁজে বের করার চেষ্টা করছি। মাধ্যমটা চেঞ্জ হলেও কিন্তু আমাদের ভালো লাগা, ভালোবাসা বা দেশের প্রতি আমাদের দায়বদ্ধতাটা একেবারেই 100% আছে, এবং এই ভালো লাগা ভালোবাসা থাকবে, আমরা চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম এভাবে আমাদের দেশকে ধারণ করবে বলে বিশ্বাস, এবং আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এবং আমাদের দেশ নিয়ে সঠিকভাবে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিতে পারি, এটাই আমাদের বর্তমান প্রজন্মর কাছে একটি বড় চ্যালেঞ্জ এবং এটি আমাদের একটি দায়বদ্ধতা।
বাংলাদেশে এই যে একটা অস্থির সময়ে অতিবাহিত হচ্ছে, সেই প্রেক্ষাপটে আমি একটু এটার একটা সমান্তরাল উদাহরণ টানার চেষ্টা করতে চাই। এই যুক্তরাষ্ট্রে, এই আমেরিকাতে যখনই গণতন্ত্রের ওপর, বাক স্বাধীনতার ওপর কোনো রকম হস্তক্ষেপের হুমকি এসেছে, তখনই শিল্পীরা কিন্তু সোচ্চার হয়েছেন। অতি সম্প্রতি টম হ্যাঙ্কস এবং মেরিল স্ট্রিপ অভিনীত একটি চলচ্চিত্রের কথা প্রচার মাধ্যমে বারবার আসছে, কারণ তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের যে রাজনীতি, সেই রাজনীতির জবাবে একটি চলচ্চিত্র খুব শিগগিরই বাজারে আনছেন। এবং সেই চলচ্চিত্র সম্পর্কে স্টিভেন স্পিলবার্গ, অত্যন্ত বিখ্যাত একজন পরিচালক, তিনি বলছেন যে দেশপ্রেমের ব্যাপারে কোনো দল থাকে না, অর্থাৎ কে কোন দল সেটা বড় নয়। যখন প্রশ্নটি হয় দেশের স্বার্থের, ওইখানে কোনো দল নেই। বাংলাদেশেও এই ব্যাপারটি, দেশপ্রেমের ক্ষেত্রে কোনো দল থাকতে পারে না। যখন একটা মানুষ দেশের পক্ষে দাঁড়াবে তার কোনো দল নেই। আলী জাকের, আপনি কি মনে করেন?
আমিও তাই মনে করি, দেশপ্রেম যদি থাকে তাহলে কোনো দল থাকে না, এবং দল থাকলেও সেই দলটি দেশপ্রেমের জন্যই থাকে, আমিও সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে নানা ধরনের ষড়যন্ত্র, যেহেতু আমরা ছোট একটি দেশ, আমাদের একটি নিজস্ব সংস্কৃতি আছে, একটি ধ্যান ধারণা আছে, একটি রাজনীতি আছে, তারই ভিত্তিতে দেশটিকে স্বাধীন করেছি। সেহেতু যুক্তরাষ্ট্রের কথা ভিন্ন, যুক্তরাষ্ট্র এখন সারা বিশ্বের উপরে ক্ষিপ্ত করছে, আমরা একটি অতি ক্ষুদ্র দেশ, আমাদের শক্তি অনেক কম, এবং এই দেশটি বিভিন্ন ধরনের আক্রমণে আমরা বিপর্যস্ত ছিলাম। আমাদের 71 সালে মুক্তিযুদ্ধের সময় আজকে অনেক বন্ধু আমাদের শত্রুতা করেছে তখন, অতএব আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। আমাদের মধ্যে এই যে বিভাজন সৃষ্টিটা, এই সৃষ্টিটাও কিন্তু করেছে আমাদের শত্রুরাই, এবং সেই বিভাজনের জন্যই আজকে আমাদের এই দলে দলে মত পার্থক্য দেখা যাচ্ছে। আমরা তো ভেবেছিলাম মুক্তিযুদ্ধ করেছি, মুক্ত হয়েছি, যে কতগুলো বিষয়ে আমরা ঐকমত্যের ভিত্তিতে মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের জাতীয় স্লোগান, আমাদের দেশের নাম, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের জীবনানন্দ দাস, এই সমস্ত কিছু মিলে আমাদের ভুবন, সেই ভুবনকে স্বাধীন করবার জন্য, মুক্ত করবার জন্য আমরা যুদ্ধ লড়েছিলাম। পরবর্তীতে এই সকল প্রশ্নই কিন্তু একটা বিরোধ দেখা দিয়েছে, এই বিরোধ দেখা দেওয়ার পেছনে একটি ষড়যন্ত্র কাজ করছে। আমাদের যাত্রাপথটি কিন্তু কুসুমাস্তীর্ণ নয়, এই বিষয়টি যেমন আমরা বুঝতে পেরেছি আমাদের অভিজ্ঞতার মাধ্যমে, আমি নিশ্চিত যে স্বপ্নের প্রজন্ম এবং তারও পরবর্তী প্রজন্মরা এই বিষয়গুলো অনুধাবন করবে, এবং সত্যিকার অর্থে আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে উপলব্ধি রয়েছে, আমাদের স্বাধীন চেতা যে ভাবটি রয়েছে, যে মূল্যবোধগুলো রয়েছে, যে আদর্শ রয়েছে, তা থেকে বিচ্যুত হবে না।
স্বপ্নিল আলী জাকের যে কথাগুলো বলছেন, আপনি এগুলো কিভাবে উপলব্ধি করেন? এই যে চারপাশে যে কিছু মুখোশ পরা মানুষ আছে যাদের কথা সতর্ক করছেন আলী জাকের।
হ্যাঁ, এটাই তো আমাদের নতুন প্রজন্মের সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং এটাকেই আমাদের সামনে নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধ এবং আমাদের সঠিক ইতিহাস থেকে বিচ্যুত না হয়। আমরা যেন আমাদের যে সংস্কৃতি সেটাকে সঠিকভাবে সবার সামনে পৌঁছে দিতে পারি, এবং এই যে ভয়ালো যে থাবা, এই থাবা থেকে আমাদের দেশকে, আমাদের প্রিয় মাতৃভূমিকে এবং আমাদের দেশের সমস্ত মানুষদেরকে রক্ষা করতে পারি, এটাই হবে আমাদের প্রত্যয় এবং এটাই হবে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল চ্যালেঞ্জ।
স্বপ্নিল, আপনার কণ্ঠে আরেকটি দেশের গান কি আমরা শুনতে পারি একটুখানি?
অবশ্যই অবশ্যই, আমি এত গুণী মানুষ আছেন, আমি তো ভাগ্য, আমি ভীষণ ভাগ্যবান, আমি চেষ্টা করছি ডিএল রায়ের একটি গান গাইবার।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, আছে যে আমার জন্মভূমি, ঘন ঘন পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
চমৎকার। এই যে গান, এবং আমরা আশা করছি যে অনুষ্ঠানের আর মিনিট দশেক বাকি আছে, আমরা শেষে আপনার কাছে আরেকবার আসব জাতীয় সঙ্গীত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। এই রকম গানের কথা এবং এর ফলে যে আবেগ তৈরি হচ্ছে, যারা প্রবাসে থাকেন, বাংলাদেশের মানুষ যারা অনেক প্রয়োজনে পড়ে জীবিকার তাগিদে যারা বিদেশে চলে আসতে বাধ্য হয়েছেন, তারাও কিন্তু বিদেশে বসে এই গানটি করেন এবং এমনি আরও অনেক দেশের গান করেন এবং তারা কাঁদেন। আলী জাকের, আজকের তরুণ প্রজন্মের জন্য, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আজকের তরুণ প্রজন্মের জন্যে আমরা আপনার কাছে আরও কিছু জানতে চাই, আরও কিছু শুনতে চাই, তাদের জন্য দিক নির্দেশনা চাই, আপনি একটু বলবেন?
আমি দিক নির্দেশনা দেবার মতো এমন কিছু দিগ্গজ হয়ে যায়নি, তবে অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি তাদের সাথে। যখন আমাদেরকে মুক্তিযোদ্ধা এই অভিধায় ভূষিত করা হয়, তখন আমি বলবো সক্রিয় প্রজন্মের লোকদেরকে বলবো যে আপনারাও প্রত্যেকে একজন মুক্তিযোদ্ধা। মুক্তি মানে হচ্ছে বুদ্ধিমুক্তি, বুদ্ধিমুক্তির বিষয় আপনারা অগ্রণী ভূমিকা নেন। আপনারা এই দেশটিকে কুসংস্কার মুক্ত করুন, সাম্প্রদায়িকতা মুক্ত করুন এবং সত্যিকার অর্থে স্বাধীন সেটা করে তুলুন, এবং বাঙালি সংস্কৃতি যা অবিভাজ্য সেই সংস্কৃতির এক একজন সৈনিক হিসেবে নিজেদের প্রস্তুত করুন এবং প্রতিষ্ঠিত করুন। এইটি আমি আশা করব, এবং তাহলেই কেবল ওই সংস্কৃতির মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে থাকব যতদিন এই বিশ্ব আছে।
স্বপ্নীল, আপনি তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যান, মানুষের সাথে মেশেন, মানুষের সাথে কথা বলেন, তরুণ প্রজন্মের সাথেও আপনি মিশছেন, তাদের অনুভূতিগুলো কি?
আসলে যখন দেশের বাইরে যাই তখন এতটাই অনুপ্রাণিত করেন সেখানকার শ্রোতারা, আমাদের দেশের গানগুলো শুনতে চান, আমাদের দেশের খোঁজ খবর নিতে চান, আমাদের দেশের অন্যান্য শিল্পীরা, আমাদের দেশের অন্যান্য মানুষেরা কেমন আছেন সেইগুলো জানতে চান, মানে সে এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আর একটু আগে বললেন না যে ধন ধন্যের পুষ্পে ভরা গানটার কথা, যখন এই গানটি গায় সত্যি তারা এমন ভাবে মানে গানটির সাথে মিশে যায় যে তাদের চোখে জল চলে আসে, সেই অনুভূতি নিয়েই কিন্তু বাড়িতে ফিরে আসি। একটাই কথা বলতে চাই আমি আমার প্রজন্মের শিল্পী হয়ে, যে আমার প্রজন্মের শিল্পীরা যেন বাংলাদেশের গানকে, বাংলা গানকে ধারণ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে। আর যেখানেই আমরা যাই না কেন, আমরা যেন না ভুলি আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে যেন আমরা চলতে পারি। তাহলেই হয়তো বা স্যাররা যে কথাগুলো বলেছেন বা যেই কারণে আমাদের দেশটি স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটি সত্যি সার্থকতা সার্থক রূপ পাবে।
আলী জাকের, আপনার কাছে জানতে চাই যে আপনি 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশকেরও কিছুটা সময় পর্যন্ত বাংলাদেশে একটা মাত্র টেরেস্ট্রিয়াল টিভি চ্যানেল ছিল, এবং তারপরে অনেকগুলো টিভি চ্যানেল চলে এসছে, রেডিও স্টেশন চলে এসছে, অনেক বেশি বিস্তৃত হয়েছে নাটকের জায়গা, বেতার নাটক, টিভি নাটক, গানের জায়গা, কবিতার জায়গা অনেক বিস্তৃত হয়েছে। কিন্তু আজকের শিল্পীরা কি বাংলাদেশের এই চেতনাকে ধারণ করতে পারছেন দায়িত্বশীলতার সাথে? আপনি আজকে 30-35টি টিভি চ্যানেল দেখলে আপনার কি মনে হয়?
আমি সত্যি কথা বলি, নিশ্চয়ই আমাদের তরুণেরা অবশ্যই ধারণ করতে পারছে, কিন্তু এতগুলো চ্যানেল হলেই যে তার মাধ্যমে সবসময় কল্যাণকর সংস্কৃতি প্রচারিত হবে সত্যিকার অর্থে, আমাদের শুদ্ধ সংস্কৃতি প্রচারিত হবে, এর কোনো আমি গ্যারান্টি দিতে পারি না বা আমি পাই না এমন কোনো ইয়ে। যতগুলো মাধ্যম সেগুলোকে কেবল জীবিত রাখবার জন্যে, কেবল ভরিয়ে রাখবার জন্যে অনেক ধরনের অনুষ্ঠান, অনেক ধরনের অনুষ্ঠানের প্রয়োজন হয়, এবং সেই অনুষ্ঠানগুলো যে সবসময় শুদ্ধ সংস্কৃতিকে সাহায্য করে সেইটি সেইরকম কথা আমি বলতে চাই না, বলাটা বোকামি হবে। কিন্তু আজকে তরুণ প্রজন্ম স্বপ্নিলদের যদি এগিয়ে আসে এবং তাদের সঙ্গে, তাদের ভুবন অনেক বিস্তৃত আমাদের চেয়ে, তাদের সহযাত্রীরা হাতে হাত ধরে যদি শুদ্ধ সংস্কৃতির পথে পথ চলে, তাহলে সমস্ত যে চ্যানেল হয়েছে, 30টি চ্যানেল হয়ে গেছে এবং আরো হয়তো হবে ভবিষ্যতে, এরা সবাই একটি সত্যিকার অর্থে সুগ্রথিত এবং সুচর্চিত সত্যের অনুসন্ধানে ব্যাপৃত হবে বিশ্বাস, এবং সংস্কৃতি তখন একটি মসৃণ পথে পথ চলবে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
আপনি মঞ্চে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং এখনো আছেন, মঞ্চনাটক আজকে বাংলাদেশের মঞ্চনাটক এবং ঢাকাতে প্রচুর মঞ্চনাটক হয়, আজকের মঞ্চনাটকে বাংলাদেশের কথা কতটা আসছে, বাংলাদেশের চেতনার কথা কতটা আসছে?
এই একটা বিষয় আছে, মঞ্চের বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের চেতনা নিয়েই নাটকগুলো হয়, মানে আমি তো বলবো মাঝে মধ্যে এমন মনে হয় আমার যে হয়তো একটু বেশি পলিটিসাইজ হয়ে যাচ্ছে, কিন্তু এটা প্রয়োজন আছে, কারণ বাংলাদেশের মঞ্চই ধরে রেখেছে সত্যিকার অর্থে আমাদের জাতীয়তাকে, ধরে রেখেছে আমাদের সংস্কৃতি। তবে মঞ্চের একটা সীমাবদ্ধতা আছে, কারণ একটি নাটক সবচেয়ে বেশি দর্শকও যদি সমাগম হয় তাহলে পূর্ণ প্রেক্ষাগৃহ হলেও 400-র বেশি নয়, 400 মানুষের মধ্যে তা একটি তাদেরকে উজ্জীবিত করতে পারে, এর বেশি নয়। সেই দিক দিয়ে দেখতে গিয়ে ডিরেকশন মাধ্যম যারা আছে তাদের প্রভাব অনেক বৃহৎ একটি জনগোষ্ঠীর উপরে পড়ে। অতএব যেই কথাগুলো আমাদের বলা দরকার, যে সংস্কৃতি মানে শুদ্ধ সংস্কৃতির কথা আমাদের বলতে হবে, সেটা যদি ইলেকট্রনিক মাধ্যমে আমরা বলতে পারি, গুছিয়ে বলতে পারি, সুচর্চিত সংস্কৃতির মাধ্যমে বলতে পারি, সেটাই আমাদের জন্য কল্যাণ।
এখানে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে ঢাকা শহরে মঞ্চগুলো বেশিরভাগই হচ্ছে বেলি রোড বা দক্ষিণের দিকে, ধানমন্ডি বেলি রোডের দিকে, কিন্তু উত্তরের দিকে কিন্তু সেই তুলনায় আমরা সেরকম কোনো মঞ্চ দেখি না। সেটি আজকের যে ঢাকা শহর, ট্রাফিক জ্যাম, সেই প্রেক্ষাপটে মঞ্চ নাটকের তো আরো প্রসার প্রয়োজন ছিল, আরো বেশি মঞ্চ ঢাকা শহরে প্রয়োজন ছিল। মঞ্চ নাটক আপনি যেটি বললেন যে একটি পূর্ণ প্রেক্ষাগৃহেও 400-র বেশি দর্শক জায়গা হয় না, তো আরো বেশি মঞ্চ, আরো বেশি মঞ্চ নাটকের প্রসারে আরো বেশি মঞ্চ কি প্রয়োজন নয় ঢাকায়?
হ্যাঁ, তো সন্দেহ, এই বিষয়ে তো যুদ্ধ করে যাচ্ছি সেই প্রথম থেকে। আমরা সবসময় বলে এসেছি যে দর্শককে টেনে আনা সম্ভব নয়, ধরুন গ্যান্ডেরিয়া পাড়াতে যে একটি মানুষ নাটক দেখতে আগ্রহী তার পক্ষে শিল্পকলা একাডেমিতে এসে নাটক দেখা প্রায় অসম্ভব, ঠিক একইভাবে উত্তরায় যে বসবাস করে তার পক্ষে শিল্পকলা একাডেমিতে গিয়ে নাটক দেখা খুবই কষ্টসাধ্য, সেই জন্য নাটককে নিয়ে যেতে হবে তাদের কাছে। এবং এই কথাটি প্রথম বহু বছর ধরে আমি এবং আমার সহকর্মী, আমার সহযাত্রীরা বলে আসছেন, এখন মঞ্চ তো আমরা নাটক তৈরি করতে পারি, মঞ্চ তৈরি করবার মতো কোমরের জোর তো আমাদের নেই। আমরা সরকারের কাছে দেন দরবার করছি। আমার মনে হচ্ছে যে বস্তুতপক্ষে একটা দুঃখজনক ঘটনা সম্প্রতি ঘটে গেল, আমাদের উত্তরের মেয়র মারা গেলেন, অকাল মৃত্যু হলো তাঁর। তিনি থাকলে তিনি কথা দিয়েছিলেন যে উত্তরায় এবং উত্তর দিকে এবং বেশ কিছু হলের ব্যবস্থা হতো, আমরা হয়তো কিছু নির্মাণ করতে পারতাম। তো আমি আশা করব যে খুব নগর পিতা যারা আছেন তারা অচিরেই উত্তর দিকে লক্ষ্য করবেন এবং উত্তরা একটি উত্তরাকে কেন্দ্র করে আবার তার চারপাশে একটি বেশ ভালো শক্তিশালী জনগোষ্ঠী গড়ে উঠছে যারা সংস্কৃতিতে অভুক্ত রয়েছেন সংস্কৃতির দিক দিয়ে। অতএব তাদের মাঝখানে নাটককে নিয়ে যাওয়ার একটি চেষ্টা চালানো উচিত বলে আমি মনে করি। কেবল নাটক নয়, সকল সুসংস্কৃতি পয়লা বৈশাখের অনুষ্ঠান থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ নজরুলের গান এবং নানা ধরনের অনুষ্ঠান ওইখানে হওয়া উচিত বলে আমি মনে করি। আমি নিশ্চিত যে কিছু একটা খুব শিগগিরই হবে।
ধন্যবাদ আলী জাকের। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা থেকে প্রথম চারটি লাইন স্বপ্নীল আপনার কাছে শুনতে চাই, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা।
আচ্ছা, আমি গাইছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ, আর স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমি গাইছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
ধন্যবাদ স্বপ্নীল সজীব, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আলী জাকের, আপনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আজকে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আলাপন শেষ করতে যাচ্ছি। আলী জাকের, স্বপ্নীল সজীব, আপনাদের দুজনের কাছেই আমি বিদায় চাইছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।